You're with SBS Radio.
গত 6 বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় ঘরবাড়ির দাম অনেক কমে গিয়েছে। শ্রোতা বন্ধুরা, এখন আমরা কথা বলছি মাই রিয়েলিটি NSW এর রিয়েল এস্টেট কনসালট্যান্ট লিটন বাউলের সঙ্গে। লিটন বাউল, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
আপনাদেরকে ধন্যবাদ SBS বাংলাকে বিশেষ করে আমাকে অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য।
এই যে বলা হচ্ছে প্রপার্টির দরপতনের কথা, এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?
শুরুতে আমি বলে নিচ্ছি, আসলে একজন অর্থনীতির ছাত্র হিসেবে আমরা যেভাবে যে কোনো বস্তু বা যে কোনো একটা প্রপার্টির প্রাইস যখন পড়ে বা বাড়ে, তখন আমরা দেখি আসলে বেসিক্যালি এই দুটো অ্যাঙ্গেল থেকে, এটা ডিমান্ড এবং সাপ্লাইটা কেমন ছিল। কারণ দরটা নির্ধারিত হয় বেসিক্যালি ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। যদি এর ডিমান্ড বেশি থাকে তাহলে তার দাম বাড়বে, এর যদি ডিমান্ড কম থাকে তাহলে তার দাম কমবে। যদি এর সাপ্লাই বেশি থাকে তাহলে দাম কমবে, আবার সাপ্লাই যদি কমে আসে তখন দাম বাড়বে। সো ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের এই ব্যালেন্সটাই বেসিক্যালি দামটাকে ঠিক করে দেয়। তো আমরা যেটা দেখছি বেশ কিছু ইন্ডিকেটার্স এর মধ্যে দিয়ে, গত 2012 থেকে শুরু করে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডেটা অনুযায়ী দেখা হচ্ছে, এই বিগত 6 বছরে, বিশেষ করে যেটা আমরা নিজেরাও NSW তে কাজ করছি, আমরা সিডনিটাকে ফোকাসে রাখবো, সিডনিতে ঘরবাড়ির দাম অলমোস্ট 5% এর মতো কমে এসছে। এবং বিজ্ঞ বিশ্লেষকরা আরো প্রেডিক্ট করছেন যে এই দরপতন হয়তো 10-12% পর্যন্ত যেতে পারে আরো 18 মাস ধরে, এবং সেটা কন্টিনিউ হতে পারে। তো মূলত GFC বা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর পর এত বড় দরপতন কখনো ঘটেনি বলে বিশ্লেষকরা বলছেন। এবং এই অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখার চেষ্টা করি কেন এগুলো কমলো, তাহলে এর যে মৌলিক কতগুলো ফ্যাক্টরস কাজ করে সেগুলো নিয়ে আমি একটু পরবর্তীতে আলোচনা করব। তবে এই দরপতনটাকে আমি দুজন বিশ্লেষকের আবার একটা ধারাভাষ্য অনুযায়ী একটু যদি অ্যানালিসিস করি, তখন আবার পিকচারটা একটু ডিফারেন্ট হবে। আমরা রিসেন্টলি কিছু কাজ করছিলাম, তখন আমরা দেখছিলাম যে এখানে NAB ন্যাশনাল অস্ট্রেলিয়ান ব্যাংকের যিনি চিফ ইকোনমিস্ট আছেন অ্যালেন অস্টার, উনি আবার ভিন্ন ভাগের জিনিসটাকে দেখছেন। উনি বলছেন, পিপল সে ওয়েল ইট কুড বি ফল 10%, ওয়েল ইয়েস বাট ইট ইজ স্টিল 30% অ্যাবভ ওয়্যার ইট ওয়াজ 2 years ago। তার মানে উনার কাছে যে তথ্যপত্র আছে তাতে উনি দেখতে পাচ্ছেন যে দরপতনটা হয়ে প্রপার্টি প্রাইস এখন এই 10% নিচে নেমে গেলেও সেটা কিন্তু আজকে থেকে 2 বছর আগে সেখানে পৌঁছে যেতে পারে, যেটা তখনকার প্রেক্ষাপটে 30% বেশি ছিল। এবং সমসাময়িক আরেকজন বিশ্লেষক, উনি কমনওয়েলথ ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট গ্যারেট অ্যারড, উনি বলছেন, সুর মিলিয়েই বলছেন অনেকটা, এ ফল ইন প্রাইসেস ইন সিডনি অফ 10% ফ্রম পিক টু ট্রফ উড টেক দেম ব্যাক টু দিয়ার September 2016 লেভেল। তাহলে এখানে আমরা যেটা জানতে পারছি, 2016 এর যে সেপ্টেম্বরের যে লেভেলটা ছিল প্রাইসের, আসলে 10% পতন ঘটলে, যদিও আমরা এখন 5%-এর কথা বলছি, 10% পতন ঘটলেও কিন্তু সেটা মূলত তার পুরোনো যে প্রাইসটা ছিল September 2016 সেখানে নিয়ে যাবে। তাহলে এগুলো তথ্যপত্রের ব্যাপার। কিন্তু আমি একজন ব্যবসায়ী প্রশাসনেরও ছাত্র, আমি আমার MBA করা আছে, তো সেখানে প্রেক্ষাপটে আমি দেখেছি যে কয়েকটা ইন্ডিকেটার্স আমরা সবসময় দেখি। আমরা এগুলো কিছু চেকলিস্ট বলি প্রপার্টির, যখন একটা ভ্যালুয়েশন আমরা করি বা একটা অ্যাপ্রাইজাল করি বা প্রপার্টিটাকে যখন আমরা মার্কেটে আনি, আমরা যখন একজন ভেন্ডর বা সেলারের সাথে কথা বলি, তখন আমরা এই অ্যাঙ্গেলগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করি দেশটার আনএমপ্লয়মেন্ট রেটটা কেমন। যদি আমি বলি এখানে চেকলিস্টে যদি আমি টিক দিই, আমি বলবো এটা খুবই ভালো অবস্থায় আছে, স্টেবল, 5-5%, যেটা আমরা প্রিটি অ্যাকসেপ্টেবল মনে করে রাখি। এরপর আমরা আসি ইন্টারেস্ট রেট কেমন। আমরা বলছি রিজার্ভ ব্যাংক অস্ট্রেলিয়া যে রেটটা এখন দিয়েছেন 1.5%, এবং বিগত 22 মাস ধরে কিন্তু তারা এই রেটটাকে রেখেছে শুধুমাত্র মার্কেটটা যেন স্ট্যাবল থাকে, সহনীয় থাকে। এরপর আসছে সাপ্লাই অফ প্রপার্টি কেমন। আমরা দেখছি ইউনিটের প্রচুর সাপ্লাই বেড়ে গেছে, সে কারণে দামটা অবশ্যই কমে আসবে, এবং সাথে সাথে হোম অ্যান্ড ল্যান্ড প্যাকেজেরও যথেষ্ট এসছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে সরকার কিভাবে প্রণোদনা দিচ্ছেন তার বায়ারদেরকে, এখানকার ফার্স্ট হোম বায়ারদেরকে যে 10,000 গ্রান্টের প্রণোদনাটা দেওয়া হয়েছে, সেটা বেসিক্যালি বলা হয়েছে নতুন বাড়ি কিনতে হবে, অফ দ্য প্ল্যান যেটাকে আমরা বলি। সমসাময়িক ভাবে আমরা আরেকটা দিক থেকে দেখি কারা আসলে মার্কেটে সবসময় কেনার জন্য আসে। একটা তো ফার্স্ট হোম বায়ার বা রেগুলার যারা কনজিউমার, কারণ অস্ট্রেলিয়ান কালচারে একটা আছে যে তাদের অস্ট্রেলিয়ান ড্রিম, আমরা যেটাকে বলি মনস্তাত্ত্বিক জগতে, তারা এটা সবসময় ধরে রাখে, সেটা হচ্ছে কালচার অফ হোম ওনারশিপ, তারা একটা হোম ওন করতে চায়, এটা তার DNA এর মধ্যে আছে। আমরা বলতে থাকি যে সবার মধ্যে একটা বাড়ি কেনার একটা প্রণোদনা থাকে, তো সেখান থেকে সে 10,000 টাকার যে একটা গ্রান্ট আছে সেটা পাওয়ার জন্য তারা কিন্তু ফার্স্ট হোম বায়াররা বেসিক্যালি নতুন বাড়ি ঘরগুলোর খোঁজ খবর রাখছে। কিন্তু সমসাময়িক যে প্রেক্ষাপটটা দেখা যাচ্ছে, ফরেন ইনভেস্টররা আসলে এখানে সবচেয়ে বড় বল গেমটাতে ইমপ্যাক্ট ফেলে, এবং তারা ওখানটায় সরকারও ভাবে বেঁধে দিয়েছে যে ফরেন ইনভেস্টররা শুধুমাত্র আপনার অফ দ্য প্ল্যান বা নতুন বাড়ি ঘর কিনতে পারবে, তারা কিন্তু কোনো পুরনো বাড়ি কিনতে পারবে না। তাহলে ওই কারণে এখানে একটা বড় সাপ্লাই এসছে, কারণ প্রত্যেকে চাইবে যে আমরা সেই প্রোডাক্টগুলোই মার্কেটে দিব যেগুলোর আসলে ডিমান্ড আছে। এবং ইনভেস্টরে আসলে কিন্তু এখানে সবচেয়ে বড় বল গেম চেঞ্জার রাদার দেন ফার্স্ট হোম বায়ার্স, এটা আমার মূল্যায়ন।
যারা বাড়ি কিনবে তারা এখন কি করবে, তাদের কি করা উচিত?
আচ্ছা, আমি ধারাবাহিকভাবে যাচ্ছিলাম, আমার 3 নম্বর পয়েন্টে থাকলো, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন আমি সেটাই এখন বলছি, সেখানে আসছি। যারা এখন বাড়ি কিনবেন তাদের জন্য আমরা বলছি বায়ার্স মার্কেট সত্যিকার অর্থে। কিন্তু আমি স্বাভাবিকভাবে আরো কয়েকটা জায়গায় একটু এক্সপ্লোর করার চেষ্টা করতে বলবো ওনাদেরকে, এবং সেটা খুবই জরুরি, কারণ রিসেন্টলি আমরা কিছু বাড়িঘর বিক্রি করার সময় আমরা এই ধরনের কিছু আমরা বলবো দুর্ঘটনা ঘটে গেছে বায়ারের দিক থেকে, কারণ ওনারা ব্যাংকের অ্যাপ্রুভাল না নিয়ে ডিপোজিট করে ফেলেছেন, পরে যখন ব্যাংকের কাছে গিয়েছেন ব্যাংক কিন্তু তাদেরকে তাদের প্রত্যাশিত যে টাকাটা সেটা দেয়নি। তো এই জন্য আমি বলবো, যখনই আমি মনে করব যে আমি একটা বাড়ি কেনার জন্য প্রস্তুত হচ্ছি, আমাকে প্রথম যে কাজটা করতে হবে, আমাকে ব্যাংক থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আমাকে মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুত হতে হবে যে আমি হ্যাঁ আমি এখন রেডি, আমার এই বাজেট। এমন ছোটবেলায় একটা প্রভাব আমরা পড়েছিলাম যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। এই এই মূলনীতিটা কিন্তু এখানে প্রচন্ড ভাবে প্রয়োগ করতে হবে একজন বায়ারকে, তাকে দেখতে হবে যে আসলে তার বাজেট কত। আমার একটা বাড়ি পছন্দ হচ্ছে সেটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমার সাদের সাথে সাদের ম্যাচিংটা হচ্ছে কিনা, সাদ এবং সাদের ম্যাচিংটা আমাকে আগে দেখতে হবে। তো বায়ারদেরকে অবশ্যই প্রি অ্যাপ্রুভালটা নিয়ে বুঝতে হবে, কারণ ইসে বায়ার্স মার্কেট তাদের বার্গেনিং পাওয়ার অনেক বেশি, এবং তারা প্রেক্ষাপটে এমনও দেখা যায় যে ভেন্ডর, কারণ দিন শেষে রিয়েল এস্টেট এজেন্টের আসলে কোনো এখানে কিছু করার থাকে না, কারণ আমরা সবসময় এক্সপেকটেশন ম্যানেজমেন্ট বলি, আমরা প্রত্যাশা পূরণের কাজ করি এখানটাই। আমার সেলার যিনি বিক্রি করছেন তিনি কোন প্রাইসটা চাচ্ছেন, আমি সেই প্রাইসটা নিয়েই কিন্তু মার্কেটে আসি, যদি উনি আমাকে বলেন না যে আমি এটা চাই, সেজন্য আমরা একটা প্রাইস রেঞ্জ দিয়ে থাকি, বাট আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ওনার প্রত্যাশার কাছাকাছি যাওয়ার জন্য। তাহলে একজন বায়ার যদি একটা ভালো অফার করে থাকে, সেটা যদি আমার সেলার যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আমার আসলে কিছু করার থাকবে না। তাহলে এই জায়গাটাই ওই ইকুইলিব্রিয়ামে আসার তারা যেকোনো প্রাইসই বলছে, এবং সেটা দেখা যাচ্ছে কতদিন মার্কেটে রয়ে গেছে তার উপর, কতদিন ধরে আমার সেলার মনের জোর দিয়ে এই প্রাইসটা ধরে রাখবেন তার উপর ডিপেন্ড করে। সো বায়ারদের জন্য হেভেনলি একটা প্যারাডাইজ একটা অবস্থা, তারা খুব ভালো করতে পারবে এখানটায় যে কোনো ভালো বাড়ি, এবং তার যদি বাজেট ভালো থাকে অবশ্যই আমি মনে করি তারা এখান থেকে ভালো কিছু পেতে পারবে। তাহের ভাই যদি কিছু প্রশ্ন থাকে।
যারা বাড়ি বিক্রি করবে তারাই বা কি করবে?
এখানে এখানে আসলে মূল ব্যাপারটা যে বাড়ি বিক্রি করে কারা, বাড়ি বিক্রি করে মূলত যারা বাড়িটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখে। কারো যদি একটা নিজের বাড়ি থাকে এই মুহূর্তে তো উনি বাড়ি সস্তায় বিক্রি করবেন না, কিন্তু কারা বিক্রি করতে বাধ্য হবেন, আমরা দেখেছি যারা মর্টগেজ নিয়ে থাকেন ব্যাংক লোন, কারণ আমরা যেটা বলে থাকি বাংলায় যে টাকা দেবে গরিশেন, এদেশে আসলে টাকাটা দেবে কে, টাকাটা দেবে তো ব্যাংক। তাহলে ব্যাংক যখন টাকা দেয় তখন তো ব্যাংক ইন্টারেস্ট নাই, তাহলে শুরুতে দেখা যাচ্ছিল যে ইন্টারেস্ট অনলি দিয়ে তারা চলছিল, এখন যখন কিছুদিন পর যখন ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল সহ দিতে হবে, এবং ওনার যদি পে ক্যাপাসিটি ওরকম না থাকে তখন ওনাকে অবশ্যই তার প্রপার্টিটা মার্কেটে নিয়ে বিক্রি করতে হবে। দুর্ঘটনামূলক ভাবে যদি রিসেশন হয়, জব চলে যায়, আনএমপ্লয়েড হয়ে যায়, বা আমরা দেখেছি অলমোস্ট যেসব বাড়িগুলো উঠে তার 25-30% বাড়ি উঠে কিন্তু আসলে বৈবাহিক বিচ্ছেদের কারণে, তাহলে এইসব সামাজিক এবং অনেকগুলো মনস্তাত্ত্বিক জগতের কারণে কিন্তু অনেক প্রপার্টি মার্কেটে চলে আসে যেটা কেউ আগে থেকে প্রিডিক্ট করতে পারে না। সো আমরা এই কারণে বলছি যে যারা বিক্রি করবেন তাদের সিচুয়েশনটা কোন অবস্থায় আসছে তার উপর। এখন কিন্তু যখন দর পতন ঘটছে রিয়েল এস্টেট মার্কেট এবং শেয়ার মার্কেট, একটা প্রভাব আছে যে ভয়ই হচ্ছে সবচেয়ে বড় ভয়, মানে ভয় পাচ্ছে বলেই কিন্তু আসলে সবচেয়ে বড় ভয়টা আসছে। এই যে পড়ে যাচ্ছে দাম, এতে যদি কেউ প্যানিকড হয়ে যায় তখন হয়তো উনি ছেড়ে দিবেন, অথবা কেউ বলবেন না আমি ওয়েট করবো সুদিনের জন্য, কিন্তু এখন বিশ্লেষকরা যেভাবে বলছেন আরো 18 মাস এভাবে কন্টিনিউ হতে পারে। সো সেটা আসলে দেখার বিষয়, আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে যারা ইনভেস্টর এটা ডিপেন্ড, কারণ সাপ্লাইটাও তারা দিচ্ছেন, মার্কেটে বাড়ির যোগানটা কিন্তু ওনারা দিচ্ছেন, এবং অন্যদিক থেকে দিচ্ছেন হচ্ছে বেসিক্যালি আপনার ডেভেলপার এবং বিল্ডাররা, ডেভেলপাররা ল্যান্ড দিচ্ছেন, বিল্ডাররা ইউনিট বা বাড়ি দিচ্ছেন। সো এভাবে কিন্তু সাপ্লাইয়ের এন্ডটা আমাদের কাছে চলে আসে। তো প্রাইসের সাথে সামঞ্জস্য রেখে কিভাবে হবে সুন্দর সেটা কিন্তু আসলে সেলার নিজেই বলতে পারবে। যেমন আমি যদি আমরা যে জোনটাতে কাজ করি মাই রিয়েলটি এনএসডব্লিউ, আমাদের বেসিক্যালি গ্ল্যানফিল, ম্যাকুরিফিল্ড, ইংলেপার্ড এবং মিন্টো ধরে আমরা আমাদের রিয়েল এস্টেট সার্ভিসটা দিয়ে যাচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাভারেজ প্রাইসগুলো মোটামুটি 700-750 একটা ভালো ভালো স্ট্যান্ডার্ড বাড়ি, আমরা যেটাকে মোটামুটি মনে করি 500-600 স্কোয়ার মধ্যে থাকে, এরকম দামের মধ্যে হয়। কিন্তু এখানে যারা অনেক শুরুর দিকে 80s দিকে এসেছিল তারা হয়তো সেই সময় 1 লাখের আশেপাশে একটা দাম দিয়ে এই বাড়িগুলো কিনেছিল, যেটা আমরা যারা বাঙালিরা বিশেষ করে এখানে এসেছিলাম আমরা তখন হয়তো 3 লাখ থেকে প্রেক্ষাপটে 2000-2010 4 লাখ-5 লাখ এরকম একটা দামের মধ্যে কিনেছি। এখন ওনারা যখন ডাউন সাইজ করছেন, যারা 80s এসেছেন, তারা কিন্তু এই বাড়িগুলো 6 লাখ 6.5 লাখে ছেড়ে দিয়ে চলে যেতে পারছে, যেটা আমাদের বাঙালিদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ ওনার যে প্রত্যাশার যে একটা ঢালি নিয়ে উনি আছেন বা যেভাবে উনি মূল্যায়ন করেছেন আমার বাড়িটা এত হওয়া উচিত, যেটা আজকে থেকে 2 বছর আগে হয়তো হয়েছিল বা 1 বছর আগে সেটা ছিল, কিন্তু এখনকার মার্কেটে যে বায়ার আছে তারা তো সেটা দিতে রাজি নয়, দে আর নট রেডি টু পে দ্যাট অ্যামাউন্ট। সো ওনাদেরকে এখন বসে থাকতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো বাড়ি ফার্স্ট হোম বায়াররাও অনেক সময় এসে নিচ্ছে, কারণ তারা যখন দেখতে পাচ্ছে ওই 650 রেঞ্জের মধ্যে যদি তারা স্ট্যাম্প ডিউটি ওয়েভারটা পেয়ে যায় তাহলে তারা কিন্তু সত্যিকার অর্থে এত বড় একটা ল্যান্ড নিয়ে ওই 10,000 গ্রান্ড তারা অ্যাভয়েড করছে। কারণ তারা দেখছে আমরা যদি একটা 500-600 মিটার স্কোয়ার একটা বাড়ি 600-650 মধ্যে পেয়ে যায়, যেখানে গ্র্যানি ফ্ল্যাটের অপশন কখনো কখনো থাকে, তো এটা তাদের জন্য ডুয়াল ইনকাম অপরচুনিটি তৈরি করে দেয়। সো ওভাবে দেখা যাচ্ছে যে মার্কেটে আসলে বায়াররা কখন ছাড়বেন সেটা কিন্তু আসলে এটার কোনো একটা সদুত্তর হতে পারে না আর কি, আমার মূল্যায়ন। এখানে হয়তো 2-3টা ক্রাইটেরিয়া আসতে পারে। তো বায়ার কখন ছাড়বেন, উনি কখন প্রেশারে পড়ছেন বা উনি কখন ঠিক মনে করছেন দিস ইজ দ্য রাইট টাইম, এটা আসলে ওনাকেও কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটটাকে বিবেচনার মধ্যে রাখতে হবে। ওনাকে আমাদের সাথে কথা বলতে হবে, যে ফ্রি কনসালটেশন গুলো আমরা মাই রিয়েলটি থেকে দিয়ে থাকি ওনারা কথা বলতে পারেন আমাদের সাথে, আমরা আমাদের ততটুকুই বলতে পারবো যতটুকু আমাদের এক্তিয়ারের মধ্যে আছে। কারণ এখানে অনেকগুলো প্রফেশনালস আছে যারা আসলে অনেক ইনপুট দিয়ে থাকে, এখানে সলিসিটারদের একটা বড় রোল আছে, এখানে অ্যাকাউন্টেন্টের একটা বড় রোল আছে, এখানে মর্টগেজ ব্রোকারদের একটা বড় রোল আছে। ইটস এ ম্যাসিভ ইন্ডাস্ট্রি, পৃথিবীর অনেকগুলো বড় ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি, এবং অস্ট্রেলিয়ার মতো দেশে প্রত্যেকে প্রপার্টি নিয়ে কথা বলতে চায়, প্রত্যেকে প্রপার্টি ইটস এ কালচার হিয়ার। সো আমরা দেখছি রিয়েল এস্টেটের এই জায়গাগুলোতে বায়ার এবং সেলার কে কখন মার্কেটে আসবে, এটা যার যার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে, এবং কে কত মনস্তাত্ত্বিক জগতে শক্তিশালী ভাবে থাকতে পারবে তার উপরে কিন্তু আসলে বল গেমটা ডিপেন্ড করবে, আমার কাছে এটা মনে হয়েছিল। এখন যদি আমি আমার জাস্ট পুরোনো জায়গাটাই ফিরে যাই যেখানে আমি থেমেছিলাম, যে সাপ্লাই এন থেকে, এরপর দেখা যাচ্ছে আমরা দেখছি যে পপুলেশনের গ্রোথ কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে প্রাইসের উপর। যখন পপুলেশন বেশি হবে তখন কিন্তু ডিমান্ডটা বাড়তে থাকবে, তখনই কিন্তু প্রপার্টি প্রাইস বাড়তে থাকবে, যেটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য সিগনিফিকেন্ট। আমাদের এখন জনসংখ্যা অলমোস্ট 25 মিলিয়নের মতো, 2.5 কোটি, তো এখানে একটা ভালো টিক মার্ক আমরা পাচ্ছি। অস্ট্রেলিয়ান ড্রিম যেটা বলছিলাম যে মানুষের ভেতরে একটা প্রণোদনা থাকে আমার একটা বাড়ি ওন করতে হবে, ইটস গুড সাইন, এটাও কিন্তু প্রপার্টি প্রাইসকে সবসময় বাড়তির দিকে নিয়ে যায়। আমরা দেখি রিসেশনটা কেমন যে কোনো একটা দেশের জন্য, সেটা কিন্তু রিয়েল এস্টেট উপর যথেষ্ট প্রভাব ফেলে। সো সিভিয়ার কোনো রিসেশন না, হুইচ ইজ এ গুড সাইন। দুটো জায়গায় আমি বেশি ফোকাস করব, যে দুটো জায়গার কারণে আসলে আমার মনে হয়েছে আমি দেখতে পাচ্ছি যে এই দরপতনটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখনকার যে প্রেক্ষাপটে আমরা আছি, এই প্রেক্ষাপটে যে কোনো কেউ যখন একটা বাড়ি কিনতে যাচ্ছে তখন তাকে ফাইন্যান্সিং এর জন্য যখনই সে মর্গেজ ব্রোকারদের থ্রুতে হোক ব্যাংকের কাছে যখন যাচ্ছে, তখন ব্যাংক কিন্তু খুবই স্ট্রিক্ট এবং একটা স্ট্রিংজেন্ট পলিসি তারা ফলো করছে, ট্রাইটার ক্রেডিট একটা স্ট্যান্ডার্ড তারা ফলো করছে, কারণ অ্যাপরা অস্ট্রেলিয়ান প্রুডেন্সিয়াল রেগুলেশন অথরিটি খুব স্ট্রিক্ট এসব ব্যাপারে, তারা প্রচুর নজরদারি রাখছে। রয়্যাল কমিশনের বেশ কিছু রিসেন্ট অ্যাক্টিভিটিস এর কারণে ব্যাংকগুলো খুব সতর্ক, মূলত ডেট টু ইনকাম রেশিও যেটাকে আমরা বলি DTI, এটা কিন্তু খুবই খুবই স্ট্রংলি ব্যাংকগুলো দেখছে এবং সহজেই কাউকে কোয়ালিফাইড করছে না। সৌভাগ্যজনক ব্যাপার যে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া এখনো 1.5% ইন্টারেস্ট রেটটা রেখেছে বলে অনেকের কাছে এটা সহনীয় আছে, এটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আরো আরো বিপর্যয় আসতে পারে। তো আমরা সেজন্য দেখছি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা ইন্ডিভিজুয়ালের জন্য যেরকম, সমসাময়িক সে প্রেক্ষাপটে একটা ইনভেস্টরের জন্য বেশি, এবং ইনভেস্টরকে আমরা যদি দুটো ক্রাইটেরিয়ায় ভাগ করি, একটা হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টর, একটা হচ্ছে গ্লোবাল ইনভেস্টর। এবং চায়নার যে ম্যাসিভ গ্রোথ, এবং আমরা বলছি ওভারঅল এখনকার বিশ্ব অর্থনীতিতে এপিক অফ গ্রোথ সেন্টার হচ্ছে এশিয়া, এবং এখানে বড় 3-4টা দেশ বললে এর মধ্যে চায়না, ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী কিছু দেশ, আমরাও বাংলাদেশ তার মধ্যে আছি, কারণ আমরা 6.5%-এর আশেপাশে একটা গ্রোথ দিচ্ছি GDP গ্রোথ, সেখানে ইন্ডিয়া প্রায় 8-এর কাছাকাছি, চায়নাও প্রায় ডবল ডিজিটের কাছাকাছি। সো এই যে ম্যাসিভ গ্রোথ সেন্টারটা হয়েছে, টাকাগুলো কিন্তু ওখান থেকেই আসবে, কিন্তু সরকার কিভাবে দেখছে, এখানকার ফেডারেল গভর্নমেন্ট এবং অন্যান্য গভর্নমেন্ট তারা কিভাবে, স্টেট গভর্নমেন্টগুলো কিভাবে দেখছে, তার উপরে কিন্তু আসলে মূলত নির্ধারণ করবে ইনভেস্টরদের প্রণোদনাটা কতটুকু। কিন্তু যেসব ইনিশিয়েটিভ, ছোট ছোট ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, ট্যাক্স বেড়ে গেছে ইনভেস্টরদের জন্য, FIRB যেটাকে বলি আমরা, ফরেন ইনভেস্টমেন্ট রিভিউ বোর্ড, সেখানেও এখন ফি করতে দিতে হয়, সেগুলো এক্সট্রা কস্ট। সো এই কস্টগুলো কিন্তু ইনভেস্টরদেরকে অনেক সময় খুব একটা উৎসাহ দেয় না এইসব দেশ ইনভেস্ট, কারণ ও যদি দেখে যে পার্শ্ববর্তী আশেপাশে বিশেষ করে মেইনল্যান্ড চায়না, যারা যেখানে প্রতি বছর আমরা যেটাকে বলছি চায়নার যে ম্যাসিভ গ্রোথ, যেখানে প্রতি বছর প্রায় 1,30,000 নতুন মিলেনিয়ার তৈরি হচ্ছে, তাদের টাকাগুলো তারা কোথায় দিবে? কারণ তারা মনে করে তারা তাদের দেশের বাইরে যে কোনো দেশে যদি একটা ভালো প্রপার্টি কিনতে পারে, ইটস লাইক এ ইন্স্যুরেন্স পলিসি তাদের জন্য, কারণ তাদের মধ্যে সবসময় একটা চায়নার ইনস্টেবিলিটি নিয়ে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, ভয়টাই কিন্তু তাদেরকে অন্য জায়গায় ইনভেস্ট করতে প্রণোদনা দেয়। এখন চাইনিজ গভর্নমেন্টও কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট পলিসি নিয়েছে, তারা লাস্ট বছর থেকে কিছু পলিসি করে দিয়েছে যে $50,000 বেশি তারা ট্রান্সফার করতে দিবে না। সো এইসব কারণে কিন্তু গ্লোবাল মার্কেটে কিন্তু অস্ট্রেলিয়ান মার্কেটটা যদি আনএক্সেপ্টেবল বা কোথাও গিয়ে যদি তাদের কাছে মনে হয় যে না এটা আমার জন্য ম্যাচ করছে না, কারণ এই দেশটা আমাকে ওয়েলকাম করছে না, এই মূল্যায়নটা যদি তারা করে বসে, তখন কিন্তু আমরা কিন্তু মার্কেটে, গ্লোবাল মার্কেটে কিন্তু খুব একটা পছন্দের জায়গায় থাকবো না। সো অস্ট্রেলিয়ান ইকোনমিতে রিয়েল এস্টেট সবসময় একটা বড় অবদান রেখেছে, এবং সিডনির যদি বলি NSW তে এখানে স্ট্যাম্প ডিউটি এবং ট্যাক্স থেকে যে রেভিনিউটা পায় সেটা ম্যাসিভ, এবং এই জায়গাটাই কিন্তু আসলে সরকারের নজরটা দরকার, এবং রেগুলেশনস গুলো কিভাবে তারা করবে তার উপরেই কিন্তু আসলে নির্ভর করছে ইনভেস্টর। যত বেশি ইনভেস্টর আসবে ততই কিন্তু ডিমান্ড বাড়তে থাকবে, এবং ডিমান্ড বাড়তে থাকলে কিন্তু আমরা যেটা আগেই বলেছিলাম অর্থনীতির ছাত্র হিসেবে আমরা যেটা সবসময় জানি যে ডিমান্ড বাড়তে থাকলে প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইসটা বাড়তে থাকে। সো যত বেশি ডিমান্ড বাড়বে তত বেশি রিয়েল এস্টেট প্রপার্টি গুলোর দাম বাড়বে বলে আমি মনে করছি। এখন এখানে সরকারের কিছু পদক্ষেপ নিতে হবে, এখানে ব্যাংকেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, ইন্ডিভিজুয়ালদেরও কিছু রেসপন্সিবিলিটি, সবাই মিলেই কিন্তু আসলে খুব কমপ্লেক্স একটা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, তো আমরা আসলে ওয়ান অফ বলে দিতে পারি না যে এটাই সলিউশন বা এটাই সদুত্তর। এখানে এই ক্রাইটেরিয়া গুলোকে কনসিডারেশনে এনেই কিন্তু আমরা একটা রাইট ওয়ের দিকে যেতে পারি, এবং যতক্ষণ পর্যন্ত এই ফরেন ইনভেস্টমেন্টটা ভালো মতো আসবে না, কারণ অস্ট্রেলিয়ার ইকোনমির যে গ্রোথটা সেটাও কিন্তু খুব স্লো, সো যেহেতু মাইনিং বুমটা কমে গেছে, সো বাইরে থেকে যদি টাকা না আসে তাহলে কিন্তু আমার মনে হচ্ছে না, এবং অন্যান্য বিশ্লেষকরা যা মনে করছেন যে প্রপার্টি প্রাইসটা গ্রো করতে সময় নিবে।
লিটন বাউল, SBS বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ সবাইকে।
Enjoy more stories in your language by visiting sbs.com.au.